8ই জানুয়ারি 2016, জুমার পর্বের বয়ান।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم راقب الله تجده تجاهك أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا زندگی تے جکھانے ہی تھکا سب سمائے مہان رب العالمین دھیانے اللہ باقی یاد محبت جوے تھکا দুনিয়ার জীবনে আমাদের সৃষ্টি, এই দুনিয়াতে আমাদের আশা উদ্দেশ্যই হল মাসগালায় ইয়াদে এলাহি, মাসগালায় বন্দিগি এলাহি। দিন রাত 24 ঘন্টা একটাই শুধু কাজ, সেটা হল আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদ, আল্লাহ পাকের ইবাদত, বন্দিগি। যেখানেই থাকি মূল কাজ এটা। দুনিয়ার কাফের মোশেকরা তারা তো দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে দুনিয়াকে মুখ্য বানাইছে, দুনিয়াকে লক্ষ্য বানাইছে। মোমেন যখন ইমান আনে তো ইমানের দ্বারা সে এটা স্পষ্ট ঘোষণা করে যে আমার লক্ষ্য এই দুনিয়া না, আমার লক্ষ্য তো শুধুই আমার মাওলা। না, কে কোন দিক যায় তো সেটা তার ব্যাপার, কিন্তু আমার লক্ষ্য শুধুই আমার রব্বুল আলামিন। যেখানে থাকি, যে হালে থাকি, ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি তো আমার মাওলার দিকেই চলছি, চলব এবং চলতে থাকব। ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমার রব যিনি, বাস তিনি আমার সব। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, তিনি মাশরিকের রব, তিনি মাগরিবের রব, তিনি সারা জাহানের রব, তিনি সবকিছুর রব, তিনি আমার রব, তিনি আমার মা বাপেরও রব, আমার বাপ দাদার রব, আমার সকল মুরব্বীদের রব, আমার নিজের সন্তানাদিরও রব, এবং এই জাহানের কায়নাতের সব কিছুরই তিনি রব, তিনি মালিক, তিনি স্রষ্টা, তিনি পালনকর্তা। অতএব একমাত্র তারই হক যে সর্বদা সর্বক্ষেত্রে আমি তার মর্জি এবং হুকুমের সামনে, ইচ্ছার সামনে মাথা ঝুঁকে দিয়ে থাকব, তার সন্তুষ্টি এবং ইশারার সম্মুখে আমি সর্বদা বাধ্যগত থাকব। যা তার খুশি, যা তার মর্জি, সেটাই সুন্দর, সেটাই সম্মানের রাস্তা, সেটাই মর্যাদার রাস্তা, এবং সেটাই আমার সফলতার রাস্তা। জোন কি খুশি হো মেরি ভি খুশি হ, যা দিন তুঝে ছোড়া কি জিদার হো হ্যাঁ উদার হাম, আল্লাহর মর্জি আমার মর্জি। হ্যাঁ, খুশি কো আগ লাগা দি খুশি খুশি মেনে, আমার নিজের খুশি না, আমার মাওলার খুশি, আর রব্বুল আলামিনের খুশির উপরে আমার জিন্দগির সবকিছু আমি উৎসর্গ করব। মন চাইবে দুনিয়ার হাজারো বিষয়, আমি মনের গোলামি করব না, মনের চাওয়া আর পছন্দ আমি দেখব না, আমি দেখব যে আমার রব্বুল আলামিনের এটা পছন্দ কিনা, এতে তিনি খুশি কিনা নাকি নারাজ। হোক এটা আমার নজরে অনেক সুন্দর, অনেক যুক্তি গ্রাহ্য বিষয়, হাজার লোকজন, দুনিয়ার মানুষজন বলে যে এটা ভালো, এটা খুব মজাদার এবং এটা আকর্ষণীয়, এটা লাভজনক, এতে অনেক সম্মান এবং মর্যাদা, অনেক নাম সুনাম। না, এটা আমার শুনবার এবং দেখবার আদৌ কোনো বিষয়ই না। আমার বিষয় হচ্ছে পয়লা কথা যে আমার রব কি বলেন, আমার মালিক কি বলেন। হ্যাঁ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, পবিত্র কোরআন রব্বুল আলামিন বলেন যে তোমার আল্লাহকে পূর্ণভাবে তুমি মানো, পরিপূর্ণভাবে তুমি মানো, যার পদ্ধতি হল আয়ুতা ফালা ইউসা, যে যেখানেই থাকো সর্বদা আল্লাহ পাকের বাধ্যগত হয়ে থাকবে, আল্লাহর হুকুমের বাইরে কুশিন গেল যাবে না। লোকেরা এই যে দুনিয়ার জীবনে, দুনিয়ার মুখে এত আক্রান্ত যে সুদ কি ঘুষ, হারাম কি হালাল, হ্যাঁ হালাল হারামের ফিকির নেই, সুদ ঘুষ নাজায়েজ, এই এটা আমার জন্য ক্ষতিকারক, অপমানজনক, কোনো পরোয়া নেই। সে এখন তো গ্রাম দেশে কম যাওয়া হয়, যখনই কখনো দুই চার পাঁচ দিনের জন্য গ্রামের এলাকায় থাকা হয়েছে, তো শুনে এতটা তাজ্জব লাগে যে ইন্না লিল্লাহ, পৃথিবী এতটা বদলে গেছে। কি বলা যে গ্রামগঞ্জের মানুষজন পর্যন্ত সুদ খাওয়া আরামসে এবং ব্যাপকভাবে বুঝে ফেলছে। সামান্য কয়টা পয়সা আছে, কেউ ধার চাইলো 500 টাকা দিবে বটে, কিন্তু সুদের ভিত্তিতে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। মানুষের প্রতি মানুষের দয়া মায়া মহব্বত সেটা কোথায় গেল? এজন্য ঈমান হলো জীবনকে, অন্তরকে, চিন্তাকে, উদ্দেশ্যকে, জীবনের সবকিছুকে একদম সুন্দর করা, পবিত্র করা, মানুষের মতো বানানোর মূল বিষয়, মূল বুনিয়াদ, মূল উপাদান। ইমান ভিতরে নাই, ফের সবকিছু ধুলির সাত হয়। অনেক মানুষ ইমান নাই বটে, তারপরও বাহ্যিকভাবে তার আমলগুলো, কাজগুলো সুন্দর। এই মানুষগুলো পরকাল জীবনে যদিও মুক্তি পাবে না আল্লাহর প্রতি ইমান না থাকার কারণে, কিন্তু বাহ্যিকভাবে তার কাজগুলো সুন্দর থাকার কারণে দুনিয়াতে সে প্রশংসিত হবে, দুনিয়ার মানুষের নজরে কমপক্ষে সে সম্মানিত হবে। প্রশ্ন হল সেই মানুষগুলো এইরকম ভালো কাজ করে কিভাবে ইমান ছাড়া? সেটা হচ্ছে একটা কারণ, সেটা হলো মানুষ মনে করে যে আমি পশু না, আমি কুকুর না, আমি শিয়াল না, আমি জন্তু জানোয়ার না, এই পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি আমি, এজন্য আমার আলাদা সম্মান আলাদা মর্যাদা থাকা চাই, হ্যাঁ আমার একটা বৈশিষ্ট্য থাকা চাই, স্বাতন্ত্র আমার থাকা চাই, আমার আসনটাই হবে একদম ভিন্নতর। এই যে একটা মানবীয় মন, মানবীয় অনুভূতি, এটা যারা সৃষ্টিগতভাবে জন্মগতভাবে আল্লাহর পক্ষ থেকে যেটা প্রাপ্ত, সেটাকে যারা অক্ষুণ্ণ রাখার জন্য, অক্ষত রাখার জন্য ফিকির করতে থাকে, তো কাফের মোশরেক হওয়া সত্ত্বেও তার ওই অন্তত পার্থিব জীবনে বাহ্যিক সুন্দর চরিত্রটা বহাল থাকে। এই সুন্দর চরিত্রের দুইটা দিক, একটা হলো তার ভিতরের সৌন্দর্য এবং ভিতরের আত্মা। মানুষের যেরকম আত্মা নাই, তো দেহ আছে, তো এই দেহের কি মূল্য আছে? একটা তার ভিতরের আত্মা, আর একটা তার বাইরের দেহ, দুইটার সম্মিলিত অবস্থা এটা হচ্ছে একটা মানুষ। এরকম প্রতিটি আমল এবং চরিত্রের এটাও দুইটা দিক, একটা হলো তার ভিতরের রূহ, আর একটা হচ্ছে তার বাইরের শরীর, বাইরের চিত্র এবং ধরনটা। তো ভিতরের যে আত্মাটা প্রতিটি আমল কর্ম এবং চরিত্রের এবং গুণের, সেটি হলো ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহ পাকের আজমত, পরকালের ফিকির এবং চিন্তা এবং বিশ্বাস। এগুলো হলো রূহ কোনো আমলের, কোনো চরিত্রের, কোনো আচরণের, কোনো গুণের। তো রূহ থাকে, সঙ্গে বাইরের এই সুন্দর অবস্থাটাও থাকে, দুইটা একত্রিত হলে এটা আখেরাতের সম্পদ হয়। আর যদি শুধু এমনটা হয় যে বাইরেরটা আছে ভিতরেরটা নাই, তো বাইরেরটা দেখতে তো খারাপ দেখা যায় না, স্বর্ণের কালার হলো সুন্দর লাগে, যদিও সেটা মূলত স্বর্ণ নয়, যে কি জানি সিটি গোল্ড বলে না একটা, সিটি গোল্ড এটা কোনো স্বর্ণ না, কোন বড় খানদারের মেয়ে, কোন বহুত বড় বাদশার মেয়ের বিয়ে হলো এবং একদম কয়েক কেজি সিটি গোল্ড নিয়ে দিয়ে দেওয়া হলো, তারা কি উল্লাস করবে? খুব খুশি হবে যে জামাই কত ভদ্র মানুষ, বাদশার মেয়ে বিয়ে করছে যে কতটা কদর করছে, ওয়া ওয়া 10 কেজি নিয়ে আসছে সিটি গোল্ড, এরকম কি বলবে? কেন সেগুলো ওকে দেখতে সে স্বর্ণের মতো মনে হয়নি, দেখতে স্বর্ণের মতোই মনে হয়, একদমই সুন্দর। প্রথম নজরে কারো এটা বুঝা মুশকিল যে এটা অরিজিনাল স্বর্ণ কি না, আর অনভিজ্ঞ লোকেরা অনেকদিন পরেও বুঝতে সক্ষম হবে না, পাকা লোক না হলে। অনুরূপভাবে যে আমল খালি বাহ্যিক দিকটা সুন্দর হলেই এই প্রকৃত সুন্দর না, যদি আল্লাহর নজরেও তা সুন্দর না হয়। যাই হোক, যেটা এখানে মূল বিষয় সেটা হচ্ছে যে মানুষের ভিতরটা যখন সুন্দর হয়, ভিতরের সুন্দরটা সৌন্দর্যটা এটা হয় মূল চালিকা শক্তি বাইরের জীবনটাকেও সুন্দর বানানোর জন্য। এজন্য ভিতর থেকেই প্রেরণা থাকা চাই, এবং এই প্রেরণা দুই রকম, একটা হলো এই সাময়িক প্রেরণা, না 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 আমি আজকে যাবো না সিনেমায়, যাবো না মদের আড্ডায়, যাবো না সুদ ঘুষের আড্ডায়, যাবো না খারাপির এই আড্ডায়, ভালো লাগে না আজকে, ও শুনছিলাম তো মনটা আমার একটু ভালো, বাদ দিয়ে আমি আজকে যাবো না, তোরাও যাস না। আবার 5-7-10 দিন ওই দুষ্টদের সঙ্গে ঘুরতে ঘুরতে বলল চল তো ঘুরে আসে গিয়া নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক, সেই অভিশপ্ত আড্ডাখানায়, সেই পাপিষ্ট আড্ডাখানায়। তো এরকম অনেক লোকের এমনটাও হয় যে সাময়িকভাবে নামাজ ভালো লাগে, জিকির ভালো লাগে, ভালো লোকদেরকে ভালো লাগে, আবার হঠাৎ করে ওই খারাপিগুলো যাতে সে আগেই আক্রান্ত ছিল আবার তার ভিতরে মাথা চাড়া দিয়ে উঠে, এইরকম অবস্থাটা এটা আল্লাহ রসুলের কাম্য না, পছন্দনীয় না। যেখানেই থাকি, যে হালেই থাকি, সর্বদা আল্লাহর হয়ে থাকি, আল্লাহর সন্তুষ্টির পিপাসা এবং প্রেরণা চিন্তা তালাশ ভিতরে থাকে, বাইরে ওই ভিত্তিতে সব আমল কাজ গুছাইতে থাকা, ওইভাবে সাজাইতে থাকা, ওই রঙে রঞ্জিত করতে থাকা, এবং ওর ব্যতিক্রম হয় কিনা সেই চিন্তাটাও লাগে থাকে। রাকিবিল্লাহ তাজিদহু তুজাহাক, যেখানেই যাও যে হালেই থাকো সর্বদা অন্তরে ধ্যান থাকে আল্লাহ খুশি তো, আল্লাহ নারাজ তো হচ্ছেন না, আমার এই কাজের দ্বারা, এই কথার দ্বারা, এই আচরণের দ্বারা, আমার এই অনুষ্ঠানে আসার দ্বারা, আমার এই বস্তুটাকে দেখার দ্বারা, এই বিষয়টা শোনার দ্বারা, এই বন্ধুর সঙ্গে উঠা বসা করার দ্বারা, ওর সঙ্গে বন্ধুত্বের কারণে তিনি তো অসন্তুষ্ট না, ওর সঙ্গে শত্রুতার কারণে, কঠোরতা বা দুর্ব্যবহারের কারণে আল্লাহপাক অসন্তুষ্ট তো না, ভিতরে এই ধ্যান, এই মুরাকাবা এটা অব্যাহত থাকে, সক্রিয় থাকে, গতিশীল থাকে। কথা বুঝেন নাই? এই যে ভিতরে এরকম চিন্তা একটা ফিকির লাগা থাকে আমার ভাইরা, এটা যখন আমাদের মধ্যে পয়দা হবে, তো যারা আমাদেরকে দেখলে মানে, অনুসরণ করে, আমাদের জীবন ধারা ফলো করে, অথবা আমাদের জীবনের আসর প্রভাব যাদের জীবনকে প্রভাবিত করে, তো আমাদের দেখতে দেখতে আমাদের সুন্দর বিষয়গুলো, চরিত্রগুলো, গুণাবলীগুলো, আমলগুলো, কর্মগুলো দেখতে দেখতে তারাও প্রভাবিত হয়ে সুন্দর হতে থাকবে। আমি এটা বুঝাইতে চাই যে যারা বাবা মা, দাদা দাদি, নানা নানি এবং মুরব্বী শ্রেণীর মানুষ, যারা উপরের শ্রেণীর মানুষ, যাদের দ্বারা পরিবার সমাজ প্রভাবিত হয়, তারা যদি আল্লাহভীরু হন, ইমানওয়ালা হন, আমলওয়ালা হন, সুন্নতওয়ালা হন, আখিরাতের ফিকিরওয়ালা হন, হালাল হারামের তমিজওয়ালা হন, দিন রাতে অধীনস্থরা বা ছোটরা প্রভাবিত দেখতে থাকে আর প্রভাবিত হতে থাকে, তাহলে আমিও এরকমই হব, আমিও এভাবেই চলব। মানুষকে মানুষ বানানোর পদ্ধতি তো এটা, কি কথা বুঝেন নি? পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরাও সকলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং এই বাঁচানোর কাজে ব্যস্ত থাকো, ও আহলিকুম, নিজের ঘরওয়ালাদেরকে, নিজের ঘরের লোকদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। হ্যাঁ, তো সেটা কিভাবে? তুমি ইমানওয়ালা তো তুমি জান্নাতি, তুমি নামাজওয়ালা তুমি জান্নাতি, তুমি ভালো ব্যবহারওয়ালা তুমি জান্নাতি, তুমি হালালওয়ালা হারাম থেকে দূরে থাকো তুমি জান্নাতি, তুমি জুলুম করো না, খুন খারাপি করো না তুমি জান্নাতি, তুমি সুদ খাও না, ঘুষ খাও না, মিথ্যা বলো না, ধোকা দেও না, তুমি জান্নাতি হওয়ারই পথে আসো। তো একই সঙ্গে তোমার এটাও দায়িত্ব যে তোমার স্ত্রী, তোমার সন্তানাদি, তোমার আপন জন, তোমার সঙ্গে যারা উঠা বসা করেন, তোমার ঘরের মধ্যে যারা থাকেন, তাদের সকলকে জান্নাতি জিন্দগি শিক্ষা দাও। কি অর্থ হলো? তাহলে ভালো তুমি তাদেরকে ইমান শিক্ষা দাও, ইমানের পথে রাখো, নেক আমল শিক্ষা দান করো। এই জন্য হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের চরিত্র ছিল, জীবন ছিল, ফিকির ছিল, একদিকে তারা দিন শিখতেন, সাথে সাথে আবার ঘরওয়ালাদেরকেও সেটা পৌঁছে দিতেন, ঘরওয়ালাদেরকেও সেটা শিক্ষা দিতেন। কিন্তু আমাদের অবস্থা হলো যে আমরা নিজেরা শিখলাম কিন্তু নিজের ঘরের লোকজন, নিজের আপন জনদের প্রতি খেয়াল থাকলো না, তেমনটা যাতে না হয়। আজকে এক মাওলানা সাহেব সকালবেলা দেখা হলো, যুবক ছেলে অবিবাহিত, তার বাবা এই সদরঘাটের দিক কোন জায়গায় যেন ভালো ব্যবসায়ী, জায়গা জমিও রাখছেন তিনি, ঢাকা বিক্রমপুরের লোক। তো এই আলেম মানুষ, যুবক আলেম, বললেন যে তার ভগ্নিপতি ইটালি থাকে এবং সে ভালো পয়সা করে পায় সেখানে। তো এরা দুই ভাই, দুজন আলেম, দুইজনকেই নেওয়ার জন্য শ্বশুরের কাছে প্রস্তাব পাঠিয়েছে, যা ওদেরকে নিয়ে আসি, তো এরা এখানে বড় ভালো থাকবে, লাভবান হবে। এই ইংরেজি শিক্ষিত মানুষ এবং পয়সাওয়ালা লোক, ব্যবসা বাণিজ্য এবং দুনিয়া যিনি ভালোভাবে চিনেন, সেই মানুষটা উত্তর দিলেন যে বাবা রে আমার অত পয়সার দরকার নেই, আমি দুই সন্তান আলেম বানাইছি আল্লাহকে পাওয়ার জন্য, যারা এতে আমার চোখ এদের দেখলে আমার জন্য চক্ষু শীতল হয়, আমার অন্তর জুড়ায়, আমার আখেরাতে সম্পদ হয়, হ্যাঁ রব্বুল আলমিনের কাছে গিয়ে নিয়ে যেতে পারি যে আমি কিছু করতে পারি নাই, আপনি সন্তান দিছিলেন দুইটা বাচ্চাকে আলমে দিন মানে আল্লাহ ইরুসিলাম মাফ করে দেন। তা আমার বাবা এই কথা বলছেন যে না আমি ওদেরকে দিয়ে কামাই করব না, অথচ দুনো ভাই ঢাকা, এক ভাই ঢাকায় আর এক ভাই ঢাকার বাইরে, দুই মাদ্রাসার শিক্ষক। তো যেই পয়সা ও বলতেছে আমরা যে পয়সা পাই এটা দিয়ে তো একটা পরিবার স্বাচ্ছন্দ্যে সচ্ছল ভাবে চলা সম্ভব না, তো আমরা এটা বুঝি যে এটা আমাদের এই মাদ্রাসার খেদমত, এটা এই পরিবার চালানোর জন্য নয়, এটা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, নিতান্তই একদম কিছু জরুরত যাতে পুরো হয় সেজন্য মাদ্রাসাতে কিছুটা ব্যবস্থা করা হয়। তো ওই ছেলে বলল যে আলহামদুলিল্লাহ আমরা এতে খুশি, আমরা সন্তুষ্ট। এটা আরো বেশি ভালো লাগলো ওই যুবক ছেলে অবিবাহিত, সে যখন বলল যার বয়স মাত্র 24, তো সে বলে যে আমি একদিন ইস্তেখারা করলাম, ইস্তেখারা করলাম মানে উজু করা, দুই রাকাত নামাজ পড়া, একটা দোয়া আছে এটা পড়া, ফের শুয়ে যাওয়া, একদিন দুই দিন তিন দিন সাত দিন পর্যন্ত ইস্তেখারা করতে থাকা, ওই ঘুম থেকে জাগলে অন্তরটা ঝুঁকে কোন দিকে, মনের প্রবল ধারণা কোন দিকে আসে, এই কাজটা করার পক্ষে না না করার পক্ষে, যেদিকে মন ঝুঁকে বুঝা যে এটা আল্লাহর তরফ থেকে সেদিকে ইশারা, সেদিকে ইঙ্গিত যে এটা এদিকে যাও। তো বলে যে আমি ইস্তেখারা করলাম, তো আমি দেখলাম প্রতিদিনই যে ঘুম থেকে জাগলে আমার মন বলে না এদিকে যাওয়া ঠিক হবে না। আমার প্রিয় বন্ধুরা, দুশ্মনো কো আয়েশা আবু গিল দিয়া, দোস্তুঁ কো আপনা দর্দে দিল দিয়া, হ্যাঁ আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা বালু, যাদের দুজাহানের মঙ্গল দেখতে চান, দুনিয়া ও আখেরাত যাদের কামিয়াব দেখতে চান, আল্লাহ পাক যাদেরকে জান্নাতে দেখতে চান, আল্লাহ পাক যাদেরকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত এবং জান্নাতে প্রবেশকারী রূপে দেখতে চান, তো তাদের মধ্যে ঈমান, ঈমানের বিষয়টা তাদের বড় নজরে বড় মনে হয়, আমলের বিষয়টা বড় মনে হয়, সুন্নতের বিষয়টা বড় মনে হয়, আল্লাহ রসুলের সন্তুষ্টির বিষয়টা তাদের নজরে বড় মনে হয়, প্রথম মনে হয় না, এটা প্রথম, এটাই পয়লা, এটা থাকবে, পরে অন্য কিছু হোক তো হোক না হোক তো না হোক। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি এত বড় ইমাম ছিলেন, মালিকি মজহাবের অনুসারে পৃথিবীতে কোটি কোটি মুসলমান আছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফের ইমাম, ইমাম উদ্দারির হিজরা, মদিনা শরীফ থাকতেন, এর ভিতরে আশপাশে ঘুরাঘুরি করতেন, কিন্তু কখনো মক্কা শরীফও যান নাই, হজও ওনার উপর ফরজ হয় নাই, আর হজ করতে জানো নাই। ওনার এক ভয় ছিল যে যদি আমি মদিনা শরীফ থেকে বাইর হয়ে যাই, তাহলে তো যদি এরকম হলো যে ওখানে ইন্তেকাল হয়ে যায়, সুন্নত তরিকা হলো যেখানে মৃত্যু সেখানে দাফন, তো সুন্নত তরিকা রক্ষা করতে হলে তাহলে আমাকে বাইরেই দাফন করবে, মদিনা শরীফে আনবে না, আমি চাই এই মদিনায় বাঁচবো, এই মদিনাতেই মরব, আমার রসুল সাল্লাহ আলাইস্লামের আশেপাশেই থাকবো, দূরে কোথাও যাব না, কি আজীব মামলা। এটা হযরত ইমাম মালিক রহমাতুল্লাহর একটা হাল ছিল। তো আজকে বহু লোক এরকম সন্তানাদিকে দূর দেশে পাঠাইতে থাকে, সে কাফের মুশরিকদের দেশে, যেখানে ইমানের উপর চলা, নামাজ পড়া, সুন্নত মোতাবেক চলা এবং এই চেহারাটাকে সুন্নতের নূর দ্বারা আলোকিত এবং সজ্জিত বানায় রাখাটা সহজ না, বরং কঠিন বিষয়, দুষ্কর ব্যাপার হয়ে যায়। তো বাবা মা, যে বাবা মা পয়সা চিনলেন, দুনিয়া চিনলেন, হ্যাঁ টাকা পয়সার টোটাল একটা হিসাব এবং ফিগার বুঝলেন, ইমানের ফিগারটা এটাও কি বোঝার দরকার ছিল না, হ্যাঁ যে আমার 10 লাখ টাকা, 10 কোটি টাকা, এটা তো একটা বড় অ্যামাউন্ট এবং বড় ফিগার, তো ইমানটা ক নম্বর ফিগার, হ্যাঁ সারা দুনিয়ার সবকিছুর চেয়েও কি বেশি ভারী না, হ্যাঁ প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথাগুলো আমাদের সামনে বললেন তো কেন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে যা বলেন সেটাই সুন্দর, সেটাই সঠিক, সেটাই সফলতার পথ এবং সেটার উপর তো মুমিনরা বিশ্বাস করে। তো তারপরেও তিনি পূর্ববর্তী উম্মতের পূর্ববর্তী নবীদের ঘটনাগুলি শুনাইতে থাকছেন যে যেকোনো এক কথার দ্বারাই উম্মত যদি হেদায়েত পায়, যেটাই হোক, যেই ঘটনাই হোক, যেই কথাটাই হোক, কোন একটা কথার দ্বারা যদি উম্মতের হেদায়েত হয়ে যায়, অর্থাৎ তার বুঝে আসে যে আমি আল্লাহকে চাই, আমি পরকালের সফলতাই চাই, এটাই আমার প্রথম বিষয়, এটাই মুখ্য, এটাই লক্ষ্য, এটাই আমার রক্ষা করে চলতে হবে, আর বাকি সব হলে তো ঠিক আছে, না হলেও ঠিক আছে। কি কথা বুঝেন নাই? সেই ঘটনা কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনছেন তো বহু আগে, বারবার শুনছেন একই বিষয়ের বারবার আলোচনা, ইমান যাতে সতেজ হয়, মজবুত হয়, প্রেরণা বর্ধিত হয়, আরেকবার ভাবি, আরেকবার সেই পথে চলার জন্য সংকল্পবদ্ধ হইতে পারি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত মূসা আলাইহিস সালাম তিনি রব্বুল আলামিনকে বললেন যে হে আল্লাহ, আমাকে একটা জিকির বলেন তো আমি এই জিকিরটা করব। তা আল্লাহ পাক বললেন যে হে মূসা তুমি পড়ো, তুমি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া ওয়া কেসা আজিম মামলা, হ্যাঁ আল্লাহর কসম সূর্যের এত আলো নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যেই পরিমাণ আলো আছে, এই চন্দ্রের এত আলো নাই, সূর্যের এত আলো নাই, এই বেসুমার নক্ষত্র রাজির মধ্যে এত আলো নাই, এত শক্তি নাই, এত ক্ষমতা নাই, এত পাওয়ার নাই, এত জওয়াহরাত নাই, যতটাই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আছে। আজিব শান আজিব মামলা, এই বাদশাহ 10 বারে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আরে তার মতো ধনী কে নিয়ে, এত বড় ধনী লোক খুঁজে পাওয়া যাবে? কি আজিব শান লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ওয়া ওয়া, আল্লাহ আল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি আল্লাহর নাম নাও, দুনিয়ার থেকে উর্ধে আরশের মালিকের দিকে ছুটো, তোমার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, আল্লাহর কোন জিকির করা মানে দুনিয়ার থেকে উর্ধে উঠে আল্লাহর দিকে ছুটা, সাত আসমান জমিন তোমার নিচে চলে যাবে, তুমি তার উর্ধে থাকবে, এই জিকিরের বরকতে, লা আল্লাহ পাকের নামের জিকিরের বরকতে, চাই সেটা যেই জিকিরই হোক না কেন, হ্যাঁ আল্লাহ আল্লাহ গো বেরাও তা সফে আস পেশে মেয়েরা যেহেতু গর্দ চর্ফ ফর্শ। হ্যাঁ তো আউলিয়া গ্রাম বুজুগান দিন ওলামায় দিনের কোরআন সুন্না ভিত্তিক এই সকল সুন্দর কথা অনেক মানুষরা এগুলো সঠিক অর্থ বুঝতে না পারার কারণে মনে করে আউলিয়াদের কথা ঠিক না। হ্যাঁ আপনার আমার কথা তো ঠিক আছে, আপনি আমি যেগুলি বলি আমাদের সবগুলো ঠিক, কিন্তু আউলিয়া ওলামারা বলছেন তো ওইটা ঠিক না। আরে ভাই কোন ধরনের কথা, এতটা ভুলের মধ্যে পড়ে যাওয়া, এতটা অন্ধকারে ডুবে যাওয়া, এটা আমাদের জন্য কল্যাণের বিষয় হয় কিভাবে? হ্যাঁ তো মূসা আলাইহিস সালাম যখন বললেন এই কথা, রব্বুল আলামিন বললেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো না, মূসা আলাইহিস সালাম তখন মনের যে আবেগটা সেটা খুলে বললেন যে আল্লাহ আমার তো কোনো নজরে আর কিছু নেই, আমি তো অন্য কিছু চাই নেই, আমি চাইছি একটা জিকির, তবে কি জিকিরটা একটু স্পেশাল জিকির, একটু দামি হয়, ভারী হয়, একদম বেশি বড় রকমের হয়, বড় ওজনওয়ালা হয়, বড় নূরওয়ালা হয়, সীমাহীন নৈকট্য হয়, একদম সে মুহূর্তে অনেক ঊর্ধ্বে চলে যায়, সাত আসমান জমিন ত্যাগ করে আরো উপরে চলে যায়, যে একদম সে মানে এক মুহূর্তে অনেক উপরে যায়, অনেক বেশি দামি এবং ভারী ওজনদার জিনিস চাই, স্পেশাল বলে যেটা বুঝাইছেন হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ আমি তো চাইছিলাম যে একটা স্পেশাল জিকির। তো আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক তো বুঝছেন যে মূসা আলাইহিস সালামের আবেগটা তো ভালো জিনিস, কথা বলতে আল্লাহ তাআলা তো আগেই জানেন যে মূসা আলাইহিস সালাম কত ভালো জিনিস চান। তো মূসা আলাইহিস সালাম তো বান্দা, বান্দা তো বান্দাই, বান্দা তো আর খোদা না, তো বান্দা বান্দার মতোই কথা বলে। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে হে আল্লাহ দুনিয়াতে আসলাম, দুনিয়াতে থাইকে যদি না আপনাকে পেয়ে গেলাম, দুনিয়াতে আসা একদম বৃথা, দুনিয়াতে পশুরাও থাকে আমিও থাকলাম, ওরাও আপনাকে পাইল না আমিও আপনাকে পাইলাম না, তা আমার আর পশুর মধ্যে পার্থক্য কিছুই থাকলো না। হ্যাঁ মানুষ আর পশুর মধ্যে পার্থক্য এখানে, পশু খায় লয় থাকে আরাম করে ঘুমায় এরপরে শেষ হয়ে যায় বস, আর কিছুই নেই, আর মানুষ এভাবে খায় লয় ঘুমায় আরাম করে না, মানুষের এতটুকু কাজ না, খালি আয় করা, ইনকাম করা, খাওয়া, এটা না, এবং স্তূপ বাড়ানো, পিঁপড়া হাজার তাদের সম্পদ থাকলো যদি শুনতে পায় যে ওখানে একটা মোরাজ, কোন রকম একটু দূর দূর থেকে ওদের নাকে টের পায়, আরামসে সেখানে পৌঁছে যায়। আপনার বাথরুম চতুর্দিকে একদম বন্ধ, হ্যাঁ, কোন একটা রুম চতুর্দিকে একদম বন্ধ, কোন এখানে আর কিছু নাই, ওখানে একটা ফড়িং মরলো, একটা তেলা পোকা মরলো, যাই হলো, দেখবেন কিছুক্ষণ পর পিঁপড়ারা হাজির হয়ে গেছে। সম্পদের কাড়ি বানানোর জন্য ওদের একটা ব্যস্ততা এবং প্রেরণা, একটা ব্যাকুলতা থাকে, হোক সম্পদ হাজার আরো সংগ্রহ করো। তো যদি আমি এরকম ব্যস্ততা আর ব্যাকুলতা বলা হই, তা আমি পিঁপড়ার মতো এরকম সম্মান বলা হলাম, এর থেকে তো আর বড় কিছু দিতে পারিনি। আমার মুর্শিদ রহমতুল্লাহ আলীর নিকট আমাদের হাজি কামাল সাহেব রহমতুল্লাহ আলীর বাসায় এক ধনী মানুষ দিনদার আসলেন এবং বললেন যে হজরতজি আলহামদুলিল্লাহ আর একটা ফ্যাক্টরি দিছি, আর একটা তো আগে ছিল। হজরত হাসলেন এবং বলল যে হ্যাঁ, যে মশার পর আর একটা বাড়লো আর কি। আমি ছিলাম তো খুব হাসলাম যে বাহ বাহ আজিব, মানে ফ্যাক্টরি দিছে ভালো করতো, হালাল সোর্স অফ ইনকাম, হালাল রুজি রোজগারের সোর্স, কিন্তু এটাতে এতটা না ডুব পরে এটা হালাল উপার্জন বদলে দুনিয়াতে পরিণত হয়ে যায়, যেটা রসুল্লাহ সাল্লাম হাদিস শরীফে বলছেন, লাউকান দুনিয়া এই সারা দুনিয়াটা সমগ্র পৃথিবীটা এটা সবটা মিলে এটা যদি আল্লাহ পাকের নজরে একটা মশার পর বরাবর এর কোন মূল্য হইতো, আল্লাহ পাক তার কোন দুশ্মনকে এক ঢুক পানিও পান করতে দিতেন না। বোঝা গেল এই দুনিয়াটার এতটুকু মূল্য নেই। তো ওই কথাটা অন্তরে জাগ্রত রাখা, আর সেভাবে আল্লাহর কথা স্মরণ রেখে দুনিয়াতে চলা, লাখ কোটি সম্পদ কামানো দোষ না, হাজার লাখ ফ্যাক্টরি হওয়া দোষ না, কিন্তু এটার ভিতরে এমনটা ডুবে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহর হুকুম আকামের সীমা রেখা ভুলে যাওয়া, তখন এটা আর সম্পদ থাকে না, এটা সম্মান থাকে না, এটা আজাব আর বিপদ হয়ে যায়, এটা দুনিয়ায় দুনিয়া হয়ে যায়। দুনিয়া হচ্ছে মা আল্লাহ কাহানিল আখেরা, যে বস্তুটা আমাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দূরে সরায় সেটাই দুনিয়া। আরো যত হাজার সুযোগ সুবিধা, একটাও নিষেধ না, এর উপরে শরীয়তের কোন বাধা নিষেধ নাই, চলো ঠিক আছে সব ওকে, কিন্তু যেখানেই থাকো আল্লাহকে ইয়াদ রাখো, আল্লাহকে না বলো, আল্লাহকে সীমা অতিক্রম না করো, রসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শকে সামনে রাখো, সেই মোতাবেক নিজেকে বানাও। হ্যাঁ, সারা জাহানের সব বাচ্চার বড় বাচ্চা হলো তুমি এক নম্বর জান্নাতি। কি আজব, কি সুন্দর সুবিধা, ইসলাম এত চমৎকার, এত সুন্দর, সব রকমের আরামে সুখে আনন্দে থাকার পরও সবচেয়ে বড় সম্মানের আসনে আসীন থাকার পরও আরামসে পয়লা নম্বরের জান্নাতি হযরত উসমান ইবনে রাদিয়াল্লাহু আনহু, আব্দুর ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বহুত বড় মালদার, কিন্তু মাল আছে, মালের উপর নজর নাই, মাল দাতার উপরই সদা নজর তাদের, সম্পদ আছে সম্পদের কারণের উপর কখনোই নজর নেই, সেটার ফিগার কে কখনোই গুরুত্বপূর্ণ ভাবেন নাই, ভাবছেন গুরুত্বপূর্ণ হচ্ছে ইমানের ফিগার, আমলের ফিগার, সুন্দর চরিত্রের ফিগার, এবং ন্যাক জিন্দিগি, আল্লাহর সন্তুষ্টির জিন্দিগির ফিগার, এটা কি এবং কোন মাত্রার এবং কতটুকু সেটা আমার দেখা চাই। যদি আমার ইমান এবং আমল এবং ন্যাক জিন্দিগি, ন্যাক চরিত্র, ন্যাক ব্যবহার সেটা ভারী হয়, তবে তো আমি বড় ধনী, আমি বড় ধনী, বড় কিছু। আর যদি এটা এই ক্ষেত্রে আমি কাঙ্গাল এবং মিসকুন এবং পিছনে, তা আমার সব শেষ, আমার থাকলো না তো কিছু। যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা জমি মেরি, আগের একটু নেই মেয়েরা তো কই সে নেই মেরি। তা আজিজ সাহেব রহমতুল্লাহ বলছিলেন যে হে প্রিয় মাওলা, তুজি কু জো ইয়া জলওয়া ফরমা না দেখা, বরাবর হ্যায় দুনিয়া কো দেখা না দেখা, যে এখানে পৃথিবীতে আসলাম কিন্তু আপনাকে পাইলাম না, আপনাকে খুশি করতে পারলাম, হায় জিন্দগি একদম শেষ, বরবাদ, আমি আমার কিচ্ছু হলো না। তো মূসা আলাইহিস সালামের এই আবেগের জবাবে রব্বুল আলামিন বললেন যে মূসা বিষয়টা বুঝো তো তুমি, যে লাউ আন্নাস সামাওয়াতি সাবা ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবা ওয়াজিনা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ في كفات لمالت بهن لا إله إلا الله এই মুসা শোনো তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার যে বলা হয় সেটা যদি এক পাল্লা রাখা হয় আর সাত আসমান এবং এর মধ্যে যা আছে এই চাঁদ সূর্য আরশ কুরসি লৌহ কলম এবং এই বেসুমার নক্ষত্ররাজি এক একটা কত ভারী ভারী এই একটা না সাত সাতটা আসমান এর মধ্যে যা আছে সবকিছু মিলা এবং এই বিশাল পৃথিবী পাহাড় পর্বত নদী নালা হীরা জওয়াহরাত যত খনিজ সম্পদ সব এই সবটা টোটাল একসাথে করে মিলে এক পাল্লা রাখা হয় আর একদিকে এক মুমেন বান্দার একবারের লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তাহলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ সেইটা সেই পাল্লাটাই ভারী হবে যেখানেই থাকে আল্লাহর হয়ে থাকি আল্লাহর দেওয়া সীমার বাইরে না যাই ও আয়ুষ করা ফলা ইউনসা আল্লাহকে না ভুলি সদা আল্লাহকে স্মরণ রাখি হ্যাঁ ও আয়ুষ করা ফলা ইউফরা সর্বদা আল্লাহ পাকের শুকুর গুজারি করতেই থাকি করতেই থাকি করতেই থাকি না শুকরি না করি কয়টা কাজ হলো তিনটা করণীয় তিনটা বর্জনীয় সব জায়গাতে আল্লাহর আনুগত্য করা এর বাইরে না যাওয়া বাধ্য অবাধ্যতা না করা আর একটা হলো আল্লাহ পাকের জিকিরে থাকা আল্লাহর স্মরণে আল্লাহর ধ্যানে থাকা আল্লাহকে না ভুলে যাওয়া আর আরেকটা হচ্ছে যে শুকর করা না শুকরি না করা এই তিন করণীয় তিন বর্জনীয় এতটুকু করলে মুফাজ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাহলে এই বান্দা একদম পুরো আল্লাহ পাকের পরিপূর্ণ সন্তুষ্টিওয়ালা বান্দা কামিল তাকওয়াওয়ালা বান্দা কামিল তাকওয়াওয়ালা একদম পয়লা নম্বরে বড় জান্নাতিদের কাতারে স্থান লাভ করবে পয়লা নম্বরে জান্নাতি প্রবেশ বড় মাপের জান্নাতিদের কাতারে স্থান লাভ করবে শুনতেছেন ভাইরা আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।